ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আরো একজন ব্লগার নিহত হলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাক স্বাধীনতা এবং মুক্ত মতামত প্রকাশকে বন্ধ করতে ভীতির পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এই ঘটনা ঘটানো হচ্ছে।
ব্লগার নীলয় নীল হত্যাকাণ্ডের ব্যাপারে রয়েছে একজন সতীর্থ ব্লগারের মন্তব্য।
ঘটনাগুলো ঘটার পরে পুলিশ যে তদন্ত খেলা করে এবং শেষ পর্যন্ত তার ফলাফল দাঁড়ায় শূন্য।
তাছাড়া রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকে রাজ্যের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গটাই উঠে আসলো।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত হলেন আরও একজন ব্লগার। শুক্রবার দুপুরে নীলান্দ্র চ্যাটার্জি নামের 40 বছর বয়সী ওই ব্লগারকে হত্যা করা হয়। গণজাগরণ মঞ্চের একজন সদস্য এই ব্লগার নীলয় নীল নামে ব্লগ ও ফেসবুকে লেখালেখি করতেন। ওদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাক স্বাধীনতা এবং মুক্ত মতামত প্রকাশ বন্ধ করতে ভীতির পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। এ সম্পর্কে শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
পুলিশ স্থানীয়দের ভাষ্য মোতাবেক বলছে, দুপুর 2:45 দিকে 5 জন দুর্বৃত্তের একটি দল তার বাসায় ঢুকে পড়ে এবং তাদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নীলয় নীল তার স্ত্রী এবং বোনকে নিয়ে ওই বাসায় থাকতেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্টভাবে বলতে পারেনি। এই হত্যাকাণ্ড নিয়ে এবছরই 4 জন ব্লগারকে হত্যা করা হয় এবং 2013 সালে আর একজন ব্লগারকেও নিহত করা হয়। তবে এ পর্যন্ত দোষীদের কারো বিচার হয়নি। এদিকে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাক স্বাধীনতা এবং মুক্ত মতামত প্রকাশকে বন্ধ করতে ভীতির পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ঘটনা ঘটানো হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই মাত্রই ঢাকা থেকে আমির খসরু জানিয়েছেন যে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর শাখা আনসার আল ইসলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে আজকের এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এ সম্পর্কে ব্লগারদের প্রতিক্রিয়া এবং প্রতিবাদ সহ আমির খসরুর বিস্তারিত প্রতিবেদন শুনবেন আজই বিশ্ব সংবাদের পরপর। বাংলাদেশে অতি সম্প্রতি কয়েকজন শিশুকে পৈশাচিকভাবে নির্যাতন করে হত্যার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন বাংলাদেশের জনগণ। আজ শুক্রবার সারাদেশে মানববন্ধন পালন করেছে বিভিন্ন সংগঠন। তারা শিশু হত্যা ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
পুলিশের সদর দপ্তরের দেওয়া তথ্য মোতাবেক গত 6 মাসে সারা দেশের থানাগুলোতে অন্তত 10,000-এর উপর নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। তবে এ সকল মামলার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। গত কয়েকদিনে পৈশাচিক উপায়ে কয়েকজন শিশুকে হত্যার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন,
আইনের শাসনের অবনতি ঘটে, আইনের শাসন দুর্বল বা ভঙ্গুর হয়ে পড়ে, যেখানে বিচারহীনতার অপসংস্কৃতি আশা বাড়ছে, সেখানে কিন্তু এই ধরনের আমরা অমানবিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড আরো বৃদ্ধি পায় তারই একটি উদাহরণ কিন্তু আমরা বর্তমানে পর্যবেক্ষণ করছি।
বর্বর ও পাশবিক নির্যাতনের ঘটনায় অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলেও ডক্টর মিজানুর রহমান অভিযোগ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার কাবুলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত এবং 100-এরও বেশি মানুষ আহত হয়েছে। বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, জনবহুল একটি সরকারি চত্বরের কাছে বিস্ফোরণটি ঘটে। ওই হামলায় নিহতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। ওই বিস্ফোরণে আহত একজন জানালেন, বিস্ফোরণে আহত রুহুল্লাহ জান বলেন, আমি এবং আমার 3 ভাই বাড়িতেই ছিলাম, জানালা ভেঙে কাচের বড় একটি টুকরো আমার মাথায় আঘাত করে, তারপর কিছু মনে নেই, চোখ খুলে দেখলাম আমি হাসপাতালের বিছানায়। তাৎক্ষণিকভাবে ওই ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি, তবে এর একদিন আগে কাবুলের দক্ষিণাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন প্রাণ হারান। গত সপ্তাহে তালিবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করার পর প্রথম বড় ধরনের কোনো হামলা হয়। পাকিস্তান শুক্রবার জোর দিয়ে বলেছে আফগানিস্তানের তালিবান বিদ্রোহী নেতা মোল্লা ওমরের মৃত্যুতে আফগান শান্তি চুক্তি এবং নিষ্পত্তি আলোচনা সাময়িকভাবে থমকে গেলেও তা অব্যাহত রয়েছে। জাতীয় সংসদে নীতি নির্ধারক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তালিবান শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুতে যে পাকিস্তান মোল্লা ওমরের মৃত্যু যে পাকিস্তানে হয়েছে তা নাকচ করে দেন। আফগান কর্তৃপক্ষ গত সপ্তাহে মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ করে জানিয়েছেন যে ২০১৩ সালে পাকিস্তানের করাচি শহরের একটি হাসপাতালে মোল্লা ওমরের মৃত্যু হয়।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সৌদি আরবের মসজিদে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট নতুন একটি দল বৃহস্পতিবারের বোমা আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। ওই দল নিজেদেরকে দ্য হিজ্জাজ প্রভিন্স অফ ইসলামিক স্টেট বলে দাবি করে এবং ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইয়েমেনের সীমান্তের কাছে দক্ষিণের আবহা শহরের একটি মসজিদে হামলাটি ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার হ্যানয়ে ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিকীকরণ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগেছে এবং উভয় পক্ষের জন্য তা খুব সহজ ছিল না। তিনি আরও বলেন, ভিয়েতনামের জনগণের কাছে তিনি কৃতজ্ঞ। তিনি বললেন, অন্তত কয়েক হাজার নিখোঁজ মৃত সৈনিকের দেহাবশেষ সন্ধানে তারা যে সাহায্য করেছে এবং যে বহু সংখ্যক সৈনিকের দেহাবশেষ এখনও পাওয়া যায়নি তাদের সন্ধানে ভিয়েতনামের জনগণ সাহায্য করেছে। তারা স্বেচ্ছায় তাদের ধানক্ষেত খুঁড়েছে, তারা আমাদেরকে ঐতিহাসিক বাড়িঘরে এবং কারাগারেও ঢুকতে দিয়েছে, এমনকি কোথায় স্থলমাইন পাতা আছে সেটাও তারা আমাদের একাধিকবারের জন্য সাহায্য করেছে এবং দেখতে দিয়েছে। মিস্টার কেরি এ সম্পর্কে স্বাভাবিককরণে সাহায্যের জন্য নেতাদেরও প্রশংসা করেছেন। ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী যথাক্রমে বিএসএফ এবং বিজিএফ সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াধর বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের জামায়াতুল মুজাহিদিনের সম্পর্কে নিয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা যে তদন্ত চালাচ্ছে সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সেখানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কয়েকজন কর্তাও। যদিও বিষয়টি নিয়ে কোনো পক্ষই মুখ খুলতে চায়নি বলে খবর, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আজিজ আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদী যেকোনো কার্যকলাপ আমরা কড়া হাতে দমন করব। আমাদের আশা ভারতও এইরকম অবস্থান নেবে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল সেই চক্রান্তে বাংলাদেশের কুখ্যাত জঙ্গি বাহিনী স্লিপার সেল ছিল বলে প্রথম থেকেই অভিযোগ উঠেছে। সেই নেটওয়ার্কটি মুর্শিদাবাদের আর মালদাহের বাংলাদেশের সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে বলেও তদন্তে জানা গেছে। তাই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এই উচ্চ পর্যায়ে এই বিষয়টি তাদের আলোচনায় উঠে এসেছে বলে খবর। ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে 5 দিনের এই সম্মেলন পর্যায়ের বৈঠকে আজই শেষ হয়েছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে বায়ু দূষণ এবং তা থেকে অসুস্থ ও মৃত্যু ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করছে। এ সম্পর্কে একটি পরিসংখ্যানমূলক প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর সংসদে জানিয়েছেন, 2009 থেকে 2015 সাল পর্যন্ত দূষণজনিত ব্যাধিতে মৃত্যু হয়েছে 35,616 জন ভারতবাসী। সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের। ওই 6 বছরে এই রাজ্যে 6,423 জন মারা গিয়েছেন। মন্ত্রী আরো জানান, 2006 সালে নতুন করে দূষণজনিত ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন 2,61,00,000 মানুষ, আর 2014-এ সংখ্যাটা বেড়ে হয় 3,48,00,000। অর্থাৎ গত বছর প্রতিদিন গড়ে 95,000 ভারতীয় নতুন করে দূষণ ঘটিত ব্যাধির কবলে পড়েছেন। গাড়ির দূষণ থেকে কারখানার দূষণ কিংবা নির্মাণ শিল্পের দূষণ সব মিলিয়ে এক ভয়াবহ অবস্থা। দূষণ কমানোর জন্য নানান সরকারি বিধির প্রয়োগ সত্ত্বেও পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটে চলেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের অংশ হিসেবে প্রথম বিতর্ক পর্ব শুরু হল ওহায়ো রাজ্যের ক্লিভল্যান্ড শহরে। সারা দেশের মানুষ বিতর্কে অংশগ্রহণকারী 10 শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীদের প্রত্যক্ষ করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ডে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সহ কর্তৃপক্ষের ভূমিকায় বাংলাদেশের ব্লগাররা উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগেও 4 ব্লগারকে হত্যা করা হয়, কিন্তু দোষীদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এ সম্পর্কে ব্লগার বাপ্পাদিত্য বসু এবং ব্লগার ভাস্কর আবেদিনের মন্তব্য সহ শুনুন আমির খসরুর বিস্তারিত প্রতিবেদন।
ব্লগার নিলয় নীল সহ চলতি বছরেই দুর্বৃত্তের হাতে নিহত হলেন 4 ব্লগার। 26 ফেব্রুয়ারি ব্লগার এবং লেখক অভিজিৎ রায়, 30 এপ্রিল ওয়াসিকুর রহমান বাবু এবং মে মাসে সিলেটের অনন্ত বিজয় দাস নিহত হন। আর 2013 হত্যা করা হয় আহমেদ রাজীব হায়দারকে। এসব হত্যাকাণ্ডের কোনোটিরই কোনো সুষ্ঠু তদন্ত বা দোষীদের খুঁজে বের করে শাস্তির বিধান করা হয়নি। নিলয় নীল তার লেখালেখির কারণে নিরাপত্তাহীনতায় ভোগার কথা এবং তাকে অনুসরণ করা হচ্ছে বলে মাস তিনেক আগে পুলিশকে জানিয়েছিলেন এবং সাধারণ ডায়েরি বা জিডি করতে চেয়েছিলেন। পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে দ্রুত বিদেশ চলে যাবার পরামর্শ দিয়েছিল। একথা তার বন্ধু ও স্বজনরা জানেন এবং তিনি ফেসবুকেও এ সম্পর্কে লিখেছিলেন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন নিলয় নীলের পরিচিত জন ব্লগার ভাস্কর আবেদিন।
সে থানায় গিয়েছে, পুলিশের সাথে দেখা করেছে, পুলিশে জিডি করার জন্য চেষ্টা করেছে। প্রথমে পুলিশটা জিডি হতে রাজি হয়নি, এক জায়গা থেকে জিডি হতে না রাজি হয়ে বলেছিল যে আপনি বিদেশ চলে যান। আর তারপর এই থানায় যাওয়ার পরে মানে আমাদের থানার দায়িত্ব এলাকা পড়ে না, মানে দায়িত্ব না নেওয়ার এক ধরনের চেষ্টা ছিল পুলিশের মধ্যে। সে যখন তার এই নিরাপত্তাহীনতার জন্য প্রার্থনা করছিল, দাবি করছিল, আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারিনি। নিলয় এতদিন আগে এই ঘটনাটা ফেসবুক স্ট্যাটাসে দেওয়ার পরেও মানে একদম সবার জন্য পাবলিক ওপেন প্লেসে একটা জায়গায় এই ধরনের একটা বক্তব্য রাখার পরেও সে তার নিরাপত্তা নিতে আসলে রাষ্ট্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়।
গণজাগরণ মঞ্চের নেতা এবং ব্লগার বাপ্পাদিত্য বসু বলেন, পুলিশ সহ কর্তৃপক্ষের নিরাপত্তা দুঃখজনক এবং সামগ্রিকভাবে একটি উদ্বেগের পরিবেশ বর্তমানে বিরাজমান।
মাঝরাতে বাসা থেকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসা করে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অনিরাপদ বোধ করছেন কিনা, কিন্তু তারপরে দিন সাথে যেতে না যেতে সবকিছু আগের মতো হয়ে যায়। ফলে এই পুলিশের উপরে এইভাবে আস্থার জায়গাটা খুব একটা আসলে কারোরই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ঘটনাগুলো ঘটার পরেও পুলিশ যে তদন্ত খেলা করে এবং শেষ পর্যন্ত তার ফলাফল দাঁড়ায় শূন্য। প্রতিটি ঘটনাতে আমরা দেখছি যে ফলাফল দাঁড়াচ্ছে সবগুলোই শূন্য। শেষ পর্যন্ত বলে যে এটি জঙ্গি গোষ্ঠীর কাজ, কিন্তু সেই জঙ্গি গোষ্ঠী কারা, তার পেছনে কারা আছে, এই সমস্ত কোনো কিছুর কুল কিনারা পুলিশ করতে পারে না। ফলে সেখানে আস্থার জায়গাটি অনেকখানি কম। নিলয় নীল নামে সেখানে সে লেখালেখি করতো, এর বাইরে সেই স্টেশন ব্লগে কিছু লেখালেখি করতো। মানে বড় ধরনের উদ্বেগের বিষয় কারণে যে কয়েকজন ব্যক্তির শুধু বিষয়টি নয়, এটি হচ্ছে সমগ্র বাংলাদেশের উপরে হুমকি, মুক্তিযুদ্ধের চেতনার উপর হুমকি। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে, তারপরেও এ ধরনের ঘটনার কোনো কুল কিনারা হচ্ছে না। এতে করে আসলে শেষ রক্ষা সরকারেরও হবে না। শেশ পর্যন্ত যেটা হবে যে এই মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশটি ওদের দখলে চলে যাবে, এই মৌলবাদী জঙ্গিদের দখলে চলে যাবে। আমরা খুব স্পষ্টভাবে বলছি, বারবার বলছি, এই ধরনের ঘটনার কুল কিনারা করতে। আমরা দেখছি যে বিভিন্ন সময় এই ধরনের ঘটনার যারা আসামি তারা জামিনও পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যে তারা আবারও হুমকি দিচ্ছে, একের পর এক হুমকি দিচ্ছে।
এদিকে গণজাগরণ মঞ্চ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নিলয় নীল হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে এমন জোরালো বার্তা দিতে হবে যে ভিন্ন মত প্রকাশকারীদের কণ্ঠরোধ করার লক্ষ্যে হত্যাকাণ্ডকে বরদাস্ত করা হবে না, এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হতেই হবে বলে বলছে অ্যামনেস্টি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মোট 17 প্রার্থীর মধ্যে 10 জন প্রার্থী বৃহস্পতিবার রাতে প্রথম বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন। ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাদের প্রতিবেদন ভিত্তিক রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতায় রিপাবলিকান দলের শীর্ষ 10 প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সকল জনমত জরিপেই রিপাবলিকান দলের তিনিই সবচেয়ে এগিয়ে, আর সে কথা তিনি বুঝতেও পেরেছেন। তবে তিনি রিপাবলিকান ভোটারদের মনে বেশ খটকা লাগিয়েছেন, কারণ মঞ্চে বিতর্কের ওই 10 প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র লোক যিনি রিপাবলিকান দলের চূড়ান্ত প্রার্থীকে সমর্থন বা সহযোগিতার কোনো প্রতিশ্রুতি দেননি, অথবা তৃতীয় দলের প্রার্থী হওয়া বা না হওয়ার বিষয়েও কোনো স্পষ্ট বক্তব্য দেননি। ওই বিতর্কে কিছু লক্ষণীয় বিষয় ছিল। সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ, উইসকনসিন গভর্নর স্কট ওয়াকার, ওয়াহাইও গভর্নর জন ক্যাসিক সেখানে অনেকটা হোমটাউন সুবিধা পেয়েছিলেন এবং প্রচুর হাততালিও পেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি আক্রমণের শিকার হন, বিশেষ করে কেন্টাকি সিনেটর র্যান্ড পলের কাছ থেকে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের রাজ্য আইওয়ার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত রিপাবলিকান দলের প্রথম প্রাইমারির বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার 6 মাস আগে অনুষ্ঠিত প্রথম বিতর্কে 10 শীর্ষ প্রার্থী বললেন প্রেসিডেন্ট হলে কে কি করবেন দেশের জন্য, আমেরিকানদের জন্য, গোটা বিশ্বের জন্য। স্পষ্টভাষী রিয়েল এস্টেট ব্যবসায়ী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে দিয়েই শুরু হয় বিতর্ক। রিপাবলিকান দলের সমর্থন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করবেন কি না, শ্রোতাদের দর্শকদের এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও প্রতিশ্রুতি না দেওয়ার কথা উল্লেখ করেন। কথা বলার সময় ট্রাম্প ছিলেন বেশ মারমুখী। নারীদের বিষয়ে তার আগের কিছু মন্তব্য, যাতে তিনি ফ্যাট পিগ, স্লবস এ ধরনের শব্দ ব্যবহার করেছিলেন, সে ব্যাপারে উপস্থিত দর্শকদের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করবেন কি না এমন প্রশ্নে তিনি বললেন না, তিনি দুঃখ প্রকাশ করবেন না।
I'm by far number one, so I'm going to be there, much to the chagrin of many people. But I'm not a debater. I produce jobs.
তিনি বলছিলেন, ঘটনাক্রমে আমি 1 নম্বরে এসেছি, আমি বিতর্ক জানি না, আমি চাকুরি সৃষ্টি করতে জানি, কখনোই মঞ্চে আমি বিতর্ক করিনি, সবাই আমাকেই আক্রমণ করছে, আমার পেশা এটি নয়, আমি বড় ব্যবসা প্রতিষ্ঠান করেছি, সফল হয়েছি, কিন্তু আজ এখানে দাঁড়িয়েছি সকলের জন্য কাজ করতে। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন, এদেশের বড় সমস্যা হচ্ছে রাজনৈতিকভাবে সবাই সঠিক হতে চায়, এরকম রাজনৈতিকভাবে নিখুঁত হবার সময় আমার হাতে নেই, সত্যি কথা বলতে কি এই দেশের হাতেও নেই। সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ বললেন, তিনি অবশ্যই তার ভাই সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং তার বাবা প্রেসিডেন্ট এইচ ডাব্লিউ বুশের চেয়ে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চান। তিনি বলেন, আমাকে তা অর্জন করতে হবে নিজে কষ্ট করেই, হতে পারে তা কঠিন, তবে আমি তা করব, আমার বাবা ও ভাইয়ের জন্য আমি গর্বিত। ভাই বুশের এক নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বললেন, 2003 সালে ইরাক অভিযান একটা ভুল সিদ্ধান্ত ছিল হয়তো, প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোষ দেন তিনি সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর উত্থানের কারণ হিসেবে। তিনি বলেন, বারাক ওবামা প্রেসিডেন্ট হন এবং ইরাককে পরিত্যক্ত করেন, ইরাক ছেড়ে চলে আসেন, আর তার ফলেই ISIS-এর সৃষ্টি হয়, আমরা চলে আসায় সৃষ্ট হয় শূন্যতা এবং এখনও বিরাজ করছে খালিফাত হিসাবে ISIS-এর রাজত্ব, যার আয়তন ইন্ডিয়ানার সমান হবে। বিতর্কে অংশ নেওয়া প্রার্থীরা সমালোচনা করেন প্রেসিডেন্ট ওবামার ইসলামিক স্টেট বিরোধী প্রচারণার কৌশল নিয়ে, অনেকেই যুক্তরাষ্ট্রের সেনাশক্তি ব্যবহারের আহ্বান জানান তাদেরকে প্রতিরোধ করতে। তবে সেনেটর র্যান্ড পল বলেন, ইসলামিক স্টেট এর সঙ্গে বিদ্রোহীরা লড়ছে, তাদের অর্থায়ন করার আগে যুক্তরাষ্ট্রের একটু ভাবা উচিত, কোটি কোটি ডলার দামের যুক্তরাষ্ট্রের হাম্বি তারা চালাচ্ছে, যা আমাদের জন্য অপমানকর, এটি বন্ধ করতে হবে, শত্রুকে কেন আমরা অর্থায়ন করব, এ কথা বলেন র্যান্ড পল। জাতীয় নিরাপত্তা সংস্থার আমেরিকান ও বিদেশিদের টেলিফোন রেকর্ড সংগ্রহ নিয়ে বিতর্কের এক পর্যায়ে সেনেটর র্যান্ড পল এবং নিউজার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করেন। বিতর্কের সময় প্রায় 4,500 দর্শক উপস্থিত থেকে হাততালি এবং নানা শব্দ করে প্রার্থীদেরকে উৎসাহিত করেন। আরকানসাসের গভর্নর মাইক হাকাবি, সেনেটর মার্ক রুবিও, ট্রেড ক্রুজ, নিউরোসার্জন বেন কার্সন বিতর্কে অংশ নেন। 10 শীর্ষ প্রার্থী বিতর্কের আগে রিপাবলিকান দলের বাকি 7 প্রার্থী অল্প সময়ের জন্য বিতর্কে অংশ নেন। তারা সকলেই ডোনাল্ড ট্রাম্পকেই নানাভাবে সমালোচনা এবং আক্রমণ করেন। সাবেক টেক্সাস গভর্নর রিক পেরি অবৈধ অভিবাসী আগমন বন্ধে তার সীমান্তে ন্যাশনাল গার্ড নিয়োগের বিষয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্যের সমালোচনা করেন। একমাত্র নারী প্রার্থী কার্লি ফিওরিনাও ট্রাম্পের সমালোচনা করেন। জেব বুশ এক পর্যায়ে বলেন,
And the way you win is you draw people towards your cause. You don't push people away. You don't run a campaign of grievance.
তার বক্তব্যে মূলত ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাই ছিল, তবে এখনই বলা যাবে না পরবর্তী বিতর্কে ট্রাম্প কতটা প্রশ্নের মুখে পড়েন, অন্যান্য প্রার্থীরা তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কতটা গুরুত্ব দেয়, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। ফক্স নিউজ জাতীয় জরিপের ভিত্তিতে এই 10 প্রার্থী ঠিক করে বিতর্কের জন্য। এদিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ঘোষণা করেছে 13ই ডিসেম্বর নেভাদায় তাদের প্রার্থীদের নিয়ে বিতর্ক হবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। আগামী বছর আফ্রিকায় কয়েক হাজার মানুষ মেনিনজাইটিস বা মস্তিষ্ক ঝিল্লির প্রদাহে মারা যেতে পারে যদি ওষুধ কোম্পানিগুলো মেনিনজাইটিস সি টিকার উৎপাদন না বাড়ায়, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক লিসা শ্লাইনের পাঠানো রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আগামী বছর মেনিনজাইটিস বা মস্তিষ্ক ঝিল্লির প্রদাহের প্রাদুর্ভাবের ব্যাপক ঝুঁকিতে রয়েছে আফ্রিকা। সংস্থাটির মতে মেনিনজাইটিস সি টিকার তীব্র সংকট রোগটির জন্য ঝুঁকিপূর্ণ আফ্রিকার 25টি দেশের কয়েক হাজার মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। এমন বাস্তবতায় জাতিসংঘের এই সংস্থাটি মেনিনজাইটিস প্রাদুর্ভাবের সময় অর্থাৎ 2016 সালের জানুয়ারি মাসের আগেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে 50 লক্ষ টিকা উৎপাদনের আহ্বান জানিয়েছে। দুর্ভাগ্যবশত এই আবেদন অবহেলিত হতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিক্যাল কর্মকর্তা উইলিয়াম পেরেয়া। তিনি বলছিলেন,
দ্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স আর নট উইলিং টু র‍্যাম্প আপ দ্য ভ্যাকসিন প্রোডাকশন টু মেক দিস 5 মিলিয়ন অ্যাভেইলেবল টু WHO টু রেসপন্ড ইভেন্টুয়ালি টু দ্য এপিডেমিকস ইন দ্য
টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রাদুর্ভাবের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মতৎপরতার জন্য প্রয়োজনীয় 50 লক্ষ টিকা উৎপাদনে আগ্রহী নয়। যদি আমরা 50 লক্ষ টিকার মজুদ একত্রিত করতে না পারি, তাহলে আগামী বছর আফ্রিকায় সম্ভাব্য প্রাদুর্ভাবের সময় প্রয়োজনীয় সহযোগিতা আমরা ভালোভাবে করতে পারব না। অন্য সমস্যাটি হল টিকার মূল্য। মেনিনজাইটিস সি টিকার এক ডোজের দাম $30-$50, যা মেনিনজাইটিস এ টিকার মূল্যের চেয়ে অনেক বেশি। মেনিনজাইটিস এ টিকার এক ডোজের দাম 60 সেন্ট। মেনিনজাইটিস ব্যাকটেরিয়াজনিত রোগ, এর ফলে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি হতে পারে। যদি চিকিৎসা না করা হয় তবে তা বেশিরভাগ ক্ষেত্রে 50% মারাত্মক ঝুঁকিপূর্ণ। 2010 সালে মেনিনজাইটিস এ টিকার ব্যবহার শুরু হওয়ার পর তা সফলভাবে আফ্রিকার কয়েক লক্ষ মানুষকে রক্ষা করেছে এবং রোগটির বিস্তারকেও প্রতিরোধ করেছে। 1970 সাল থেকে আফ্রিকাতে মেনিনজাইটিস সি দেখা যায়নি। নাইজেরিয়াতে 2013 ও 2014 সালে রোগটি পুনরায় আবির্ভূত হয় এবং এই বছর নাইজারে দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মেনিনজাইটিস সিতে এবছরের প্রথম 6 মাসে নাইজার ও নাইজেরিয়াতে 12,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং 800 জন মারা গেছেন। মেনিনজাইটিস সি টিকার সবচেয়ে বড় 2টি উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন এবং সানোফি প্যাস্টোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিক্যাল কর্মকর্তা উইলিয়াম পেরেয়া বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে তাদের উৎপাদন বাড়ানোর ক্ষমতা নেই। উইলিয়াম পেরেয়া বলছিলেন,
Whether that's true or not is for us in any case is difficult to prove, but what we know is producing this vaccine is not a major issue. The production can be very
সত্য মিথ্যা প্রমাণ করা আমাদের পক্ষে কঠিন, কিন্তু আমরা জানি টিকা উৎপাদন তেমন বড় কোনো বিষয় নয়। এর উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব। আমি অনেকটাই নিশ্চিত যদি উৎপাদন বাড়ানোর সদিচ্ছা থাকে তবে তা করতে পারেন উৎপাদনকারীরা। 40 বছর পর মেনিনজাইটিস সি আফ্রিকাতে কেন আবার আবির্ভূত হলো সে উত্তর খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক মাসের মধ্যে জেনেভাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে। আর ওই বৈঠকে এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে যা রোগটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মকর্তাদের সাহায্য করবে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাঠোর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মিতালির সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই দুটি চিঠি নিয়ে কথা বলবো। প্রথম চিঠিটি লিখেছেন প্রেসিডেন্ট নিড ইউনিট ডিএক্স ক্লাবের প্রেসিডেন্ট এম সবুজ মাহমুদ। চিঠি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরাবরের মতো আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, অনুষ্ঠানের মান এখন ভালো এবং যেভাবে শোনা যাচ্ছে আপনি মনে করছেন যে ভালো, এবং শ্রোতাদের চিঠিপত্র মন্তব্য অভিমতের প্রতি আমরা যাতে একটু গুরুত্ব দিই অবশ্যই দিই। সুতরাং আপনারা মন্তব্য এবং অভিমত আগামীতে লিখবেন। এরপর ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রেসিডেন্ট চৈতক লিসনার্স ক্লাব, তিনি নবোদয়পল্লী মেদিনীপুর থেকে লিখেছিলেন এবং টেলিফোন করেছি, তার সাথে ফোন নাম্বার পেয়ে যোগাযোগ করেছি। ডক্টর সিদ্ধার্থ, আপনি লাইনে আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বলুন, আমাদের অনুষ্ঠান কেমন শুনতে পাচ্ছেন?
এবং প্রথমে ধন্যবাদ জানাই ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিস, বিশেষ করে রোকেয়া হায়দারকে, মহোদয়কে, যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান, বাংলা অনুষ্ঠান 1985 সাল থেকে শুনছি, তো অনুষ্ঠানটা ভালো লাগে। ওরা যে শর্ট ওয়েভ থেকে মিডিয়াম ওয়েভে যাওয়ার পরে ওদের প্রবলেমটা হচ্ছে যে ওদের ঠিক মতো প্রতিদিন অনুষ্ঠান শোনা যায় না, বিশেষ করে ভারতবর্ষে।
আসলে
দৃষ্টিনজর করার জন্য বলবো যাতে একটুখানি ইমপ্রুভ।
হ্যাঁ, এটা আমরাও চেষ্টা করছি ডক্টর সিদ্ধার্থ। আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনাকে কথা দিয়েছিলাম যে টেলিফোন করব, সেই জন্য করলাম। আপনার কাছ থেকে বিস্তারিত আমরা আগামীতে শুনবো।
থ্যাংক ইউ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিতালি, এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত হলেন আরও একজন ব্লগার। শুক্রবার দুপুরে নীলান্ধ্র চ্যাটার্জি নামের 40 বছর বয়সী ওই ব্লগারকে হত্যা করা হয়। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর শাখা আনসার আল ইসলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে জানিয়েছে যে তারাই ওই হত্যাকাণ্ড করেছে। বাংলাদেশে অতি সম্প্রতি কয়েকজন শিশুকে পৈশাচিকভাবে নির্যাতন করে হত্যার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন বাংলাদেশের জনগণ। আজ শুক্রবার সারাদেশে মানববন্ধন পালন করেছে বিভিন্ন সংগঠন। তারা শিশু হত্যা ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার কাবুলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত এবং 100-এরও বেশি মানুষ আহত হয়েছে। বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে জনবহুল একটি সরকারি চত্বরের কাছে বিস্ফোরণটি ঘটে। ওই হামলায় নিহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। পাকিস্তান শুক্রবার জোর দিয়ে বলেছে আফগানিস্তানে তালিবান বিদ্রোহী নেতা মোল্লা ওমরের মৃত্যুতে আফগান শান্তি চুক্তি এবং নিষ্পত্তি আলোচনা সাময়িকভাবে থমকে গেলেও তা অব্যাহত রয়েছে। জাতীয় সংসদের নীতি নির্ধারক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তালিবান শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যু যে পাকিস্তানে হয়েছে তা নাকচ করে দেন। সৌদি আরবের মসজিদে একটি আত্মঘাতী বোমা হামলায় 15 জন প্রাণ হারিয়েছেন। ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট নতুন একটি দল বৃহস্পতিবারের আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। ওই দল নিজেদের দ্য হিজাজ প্রভিন্স অব দ্য ইসলামিক স্টেট বলে দাবি করে ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার হ্যানয়ে ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের 20 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন আমেরিকার সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগেছে এবং উভয় পক্ষের জন্য তা খুব সহজ ছিল না। তিনি বলেন ভিয়েতনামের জনগণের কাছে তিনি কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের অংশ হিসেবে প্রথম বিতর্ক পর্ব শুরু হল ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জেলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.